করি যেন এমন আমল, রাখি ও জান্নাতে মোর শুধু তোমার দয়ায়।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। مجمع الزوائد কিতাবে বর্ণিত হয়েছে, قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم من صلى علي حين يصبح عشرا وحين يمسي عشرا আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভ করবে। কহেঙ্গে ওর নবী ইযহাবু ইলা গায়রি, মেরে হুজুরকে লব পর আনা লহা হোগা। অর্থাৎ কিয়ামতের দিন যখন মানুষ বিভিন্ন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের খেদমতে শাফাআতের আবেদন নিয়ে উপস্থিত হবে, তখন সকল নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, আমি ব্যতীত অন্য কারো কাছে যাও। কিন্তু যখন মানুষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হবে, তখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আনা লাহা আনা লাহা, এই কাজের জন্যই তো আমি আছি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকাওমি ইউকিনুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। অর্থ, তবে কি তারা অন্ধকার যুগের বিচার ব্যবস্থা কামনা করে এবং আল্লাহর চেয়ে অধিকতর ভালো কার বিচার ব্যবস্থা আছে? বিশ্বাসীদের জন্য, এটা হচ্ছে আয়াতে মোবারকার অর্থ। 61 হিজরির ঘটনা, পাপিষ্ঠ ইয়াজিদ মসনদে বসেছিল, সে ইমামে আলী মাকাম, ইমাম তৃষ্ণায় কাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিকট বাইয়াতের দাবি জানালো। তিনি বাইয়াত হলেন না এবং মদিনা ছেড়ে মক্কায় চলে এলেন। আবদুল্লাহ বিন সুলাইম আসাদি বলেন, আমরা হজ করার জন্য কুফা থেকে মক্কায় আসলাম, চাষতের সময় ছিল। আমি দেখলাম ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবা শরীফের দরজার নিকট দাঁড়িয়ে কথা বলছেন। হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরজ করলেন, হে ইমামে হুসাইন, আপনি এখানে থামুন, আমরা আপনার বাইয়াত গ্রহণ করব। ইমামে আলী মাকাম বললেন, আমার শ্রদ্ধেয় পিতা মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটি হাদিস শুনিয়েছিলেন যে একটি দুম্বা হবে যে কাবা ঘরের পবিত্রতা নষ্ট করবে, তাকে এখানে হত্যা করা হবে। আমি এখানে থেকে সেই দুম্বা হতে চাই না। এর অর্থ ছিল যে আমার শাহাদাত তো নিশ্চিত, এখানে মক্কায় থাকলেও আমাকে শহীদ হইতে হবে, তবে ক্ষতি এটি হবে যে পাপিষ্ঠ ইয়াজিদ আমার শত্রুতার কারণে মক্কারও পবিত্রতা নষ্ট করবে, অতএব আমাকে যেতেই হবে। এরপর এই দুইজন ব্যক্তি দীর্ঘক্ষণ নিচু সুরে কথা বললেন, এমনকি জোহরের সময় নিকটবর্তী হল। এরপর ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তওয়াফ করলেন, সাফা ও মারওয়ার সাই করলেন, চুল কাটলেন, উমরা সম্পূর্ণ করলেন, তারপর কুফার জন্য রওনা হয়ে গেলেন। বর্ণনায় আছে ফারজাদাক, এক ব্যক্তির নাম ফারজাদাক, যিনি আরবের প্রখ্যাত কবি ছিলেন। পথের মধ্যে ইমামে আলী মাকামের সাথে তার সাক্ষাৎ হল। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, কুফার লোকদের কি অবস্থা? তো ফারজাদাক বলল, লোকদের অন্তর আপনার সাথে আছে, কুফার লোকদের অন্তর আপনার সাথে আছে, কিন্তু তলোয়ার ইয়াজিদের সাথে আছে। আসমান থেকে ফয়সলা হয়ে গেছে, তাই হবে যা আল্লাহ পাক চাইবেন। এ কথা শুনে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফারজাদাক, তুমি সত্য বলেছ, হুকুম আগেও আল্লাহ পাকের ছিল, পরেও আল্লাহ পাকের হবে, আল্লাহ যা চান তাই হয়। প্রতিদিন আমাদের প্রতিপালকের নতুন নতুন শান প্রকাশিত হয়, যদি আল্লাহর ফয়সলা তাই হয় যা আমরা চাই, তবে আমরা তার নিয়ামতের উপর প্রশংসা করি, তিনি আমাদেরকে কৃতজ্ঞতার তৌফিক দান করেন। আর যদি আল্লাহ পাকের ফয়সলা অন্য কিছু হয়, তবু যার নিয়ত সত্য, যিনি সত্যের অনুসারী, যিনি শুধু মানুষের সামনে নয় বরং নির্জেও তাকওয়া অবলম্বনকারী, সে অবাধ্যতা করে না। আল্লাহ পাকের ফয়সলার সামনে, আল্লাহ তাআলার সিদ্ধান্তর সামনে মাথা নত করে। এই বলে ইমামে আলী মাকাম কুফার দিকে রওনা হলেন। পথে ইয়াজিদ বাহিনী তার পথরোধ করল। এভাবে তিনি কারবালায় পৌঁছালেন। তারপর তাই হইল যা তকদিরে লেখা ছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 72 জন বিশ্বস্ত সঙ্গীর সাথে 10ই মুহররমুল হারাম 61 হিজরিতে কারবালার ময়দানে পাপিষ্ঠ ইয়াজিদের বিরুদ্ধে সত্যের আওয়াজ তুললেন। নানা জানের দিনের অত্যন্ত প্রহরী হয়ে অত্যাচার সহ্য করে দুঃখ ও শোকের পাহাড়ের সামনে অবিচল থেকে চরম সম্মানের সাথে বীরত্বের সহিত শান ও শৌকতের সাথে সেজদারত অবস্থায় শহীদ হলেন। এবং কিয়ামত পর্যন্ত দুনিয়ার জন্য বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, সত্যের পথে চলার, দিনদারির সম্মানের সাথে বাঁচার, সম্মানের সাথে মরার, বীরত্বের, সাহসিকতার, অবিচলতার এবং ধৈর্য ও সন্তুষ্টির শিক্ষা দিয়ে আমাদেরকে গেলেন। আল্লামা ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করেন, যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, যে দিন তিনি শহীদ হলেন সেদিন সূর্য গ্রহণ লাগল, আকাশ লাল হয়ে গেল, তিন দিন পর্যন্ত দুনিয়ায় অন্ধকার ছেয়ে থাকলো, এমনকি দিনেও এমন অন্ধকার যে দিনেও তারকা দেখা যেতে লাগলো, অনেক দিন পর্যন্ত আকাশ থেকে রক্ত ঝরল, এর প্রভাবে দেয়াল ও দালান কোঠা রঙিন হয়ে গেল, যে কাপড় এতে রঙিন হয়েছে তার লাল ভাব অনেক দিন পর্যন্ত ছিল, পরিষ্কার করার পরও তা যেত না। সিরিয়ায় সেই দিন যেই পাথর তোলা হইতো তার নিচ থেকে তাজা রক্ত বের হইতো, যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই অবস্থা দেখে লোকদের মনে হইল যে সম্ভবত কিয়ামত কায়েম হয়ে গেছে। আমার প্রিয় ইসলামী ভাইরা, কারবালা একটি বাস্তবতা, এটি হৃদয় বেদারক একটি ঘটনা। ধৈর্য, অবিচলতা, সহনশীলতা, আত্মদান, আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা এবং সত্যের পথে অটল থাকার এক মহা ঘটনা। আরিফে খারি শরীফ মোহাম্মদ বখশ রহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মোবারক সত্তার নাতি, যিনি আসমানের দিকে দৃষ্টি করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দেন। তিনি চাইলে, সেই ইমামে হুসাইন চাইলে ময়দানে কারবালায় কী না করতে পারতেন, চাইলে ইয়াজিদ বাহিনীকে ছাইয়ের স্তূপে পরিণত করতে পারতেন, কিন্তু তিনি সামর্থ্য থাকা সত্ত্বেও জোর খাটাননি। আল্লাহ পাকের সন্তুষ্টি ছিল তার উদ্দেশ্য, আল্লাহ পাক যে তাকদীর লিখেছিলেন তার উপর তিনি সন্তুষ্ট থাকতে চেয়েছেন। যদিও তিনি দিন ও দুনিয়ার সর্দার, তবুও তৃষ্ণা সহ্য করতে করতে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। নিশ্চয়ই কারবালা অত্যন্ত শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনা। কারবালার ঘটনায় আপনজনদের বিশ্বস্ততাও আছে, আবার ইয়াজিদের নিষ্ঠুরতাও আছে। কারবালায় ধৈর্যের শেষ সীমা আছে এবং ইয়াজিদের পক্ষ থেকে অত্যাচারের শেষ সীমাও আছে। এতে আমাদের জন্য অনেক শিক্ষা বিদ্যমান। তবে আমরা এটি বলতে পারি যে কারবালাকে যে বিষয়টি কারবালা বানিয়েছে, কারবালাকে যে বিষয়টি কারবালা বানিয়েছে, অর্থাৎ এই ঘটনাটি যে বিশেষ গুরুত্ব পেয়েছে, তা হল ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান। আজ এই বিষয়টি বোঝার প্রয়োজন। ইমামে আলী মাকাম ফোরাত নদীর তীরে থেকেও তৃষ্ণা সহ্য করেছেন, ইয়াজিদের নিষ্ঠুরতা দেখেছেন, পাপিষ্ট ইয়াজিদের বেয়াদবিমূলক বাক্য শুনেছেন। হযরত আলী আকবর, তার সন্তান হযরত আলী আকবর থেকে শুরু করে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পর্যন্ত নিজের শাহজাদাদের কুরবানি দিয়েছেন, ভাইদের রক্তে রঞ্জিত লাশ নিজের হাতে তুলেছেন, নিজের উৎসর্গিত সাথীদের কুরবানি দিয়েছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা হাতও প্রত্যক্ষ করেছেন। মোট কথা, কারবালার ময়দানে এমন কোনো দুঃখ বা শোক ছিল না যা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের উপর দিয়ে যায়নি। সকল অত্যাচার সহ্য করেছেন, সকল কষ্ট হৃদয়ে ধারণ করেছেন। এখন প্রশ্ন হইল, এই সব কিছু শেষ পর্যন্ত তিনি কেন করলেন, এই সব কিছু কেন হচ্ছিল? ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেই দিন ইয়াজিদের কথা মেনে নিতেন তো প্রচুর ধন সম্পত্তি পেতেন। ইয়াজিদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবার পরিজন সাথী সহ ছেড়ে দিত, বাহ্যিক সম্মানও পেতেন, সব কিছুই ঠিক থাকতো, তা সত্ত্বেও তিনি দুনিয়াকে পদদলিত করলেন এবং কুরবানিকে কবুল করে নিলেন। এসব কিছুর পিছনে ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কী চিন্তা ছিল, ইয়াজিদের বিরুদ্ধে তার অবস্থান কী ছিল, এই অবস্থানটি আজ বোঝার প্রয়োজন। বয়ানের শুরুতেই পারা ৬ সূরা মায়দার ৫০ নম্বর আয়াতে মুবারাকা শোনার সৌভাগ্য অর্জন করেছি। এই আয়াতে করিমার আলোকে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা হওয়া থেকে শুরু করে কারবালার ময়দানে দশই মুহররমের সকাল পর্যন্ত যে সব খুতবা দিয়েছেন, যা কিছু ইরশাদ করেছেন, সে সব কিছুই যেন এই আয়াতে করিমারই ব্যাখ্যা ছিল। আয়াতটি কি? আয়াতে মুবারাকাটি শুনুন, তারপর এই আয়াতের আলোকে আমরা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থানকে বোঝার চেষ্টা করব। আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তবে তারা কি অন্ধকার যুগের জাহিলি যুগের বিচার ব্যবস্থা কামনা করে? এর তাফসিরে এসেছে, এটি সেই সময়ের অমুসলিম বনি ইসরায়েল সম্পর্কে ইরশাদ হয়েছে। একবার বনি ইসরায়েলের কিছু প্রখ্যাত বড় বড় আলিম একত্রিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয় এবং আরজ করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন আমরা বনি ইসরায়েলের আলিম, যদি আমরা কালেমা পড়ি তবে আমাদের পুরো জাতি কালেমা পড়ে নিবে, আমরা ইসলাম কবুল করতে প্রস্তুত, শুধু একটি শর্ত রয়েছে, অমুক গোত্রের সাথে আমাদের ঝগড়া, আমরা সেই ঝগড়ার ফয়সলা আপনাকে দিয়ে করাবো, আপনি আমাদের পক্ষে ফয়সলা করে দিবেন, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। অর্থাৎ আমরা সঠিক পথে থাকি বা ভুল পথে থাকি, আপনি ফয়সলা করার সময় আমাদের পক্ষ নেবেন, আমাদের পক্ষ হয়ে ফয়সলা করবেন। তখন এই প্রেক্ষিতে সূরা মায়দার ৪৯ ও ৫০ নম্বর আয়াতে মুবারাকা অবতীর্ণ হইল। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত ইসলামী শাসক আসবেন বা হবেন, ইসলামের সিংহাসনে যারা বসবেন তাদের সবাইকে এই নির্দেশ দিয়ে দিলেন। কি নির্দেশ? হে মুসলমান, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী বিচার নিষ্পত্তি করো এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। একজন ইসলামী শাসকের যত ফয়সলা করতে হবে সে যেন নিজের মন অনুযায়ী না করে, নিজের নফস অনুযায়ী না করে। ইসলামী সিংহাসনে বসা ব্যক্তির জন্য এটি আবশ্যক যে সে কোরআনকে নিজের মানদণ্ড বানাবে, কোরআনের শিক্ষার উপর আমল করবে, এর আলোকে সমস্ত নীতি ও আইন তৈরি করবে, কোরআনের শিক্ষাকেই সমাজে প্রচলিত করবে। এই নির্দেশ দেওয়ার পরই আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে তারা কি অন্ধকার যুগের বিচার ব্যবস্থা কামনা করে? ইসলাম চলে এসেছে, হেদায়ত চলে এসেছে, নূর চলে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দেওয়া হয়েছে, কোরআন চলে এসেছে, এর পরেও তারা কি চায় যে হকের সাথে ফয়সলা না হোক, সমাজের মধ্যে হক এবং সঠিক বিচার না হোক, বরং জাহিলি যুগের যে প্রথাসমূহ ছিল তাই বিচল থাকুক? না, বরং আল্লাহ এরপর ইরশাদ করেন, এবং আল্লাহর চেয়ে অধিকতর ভালো বিচার ব্যবস্থা কার আছে? আল্লাহর চেয়ে ভালো বিচার ব্যবস্থা আর কার আছে? নিশ্চিত বিশ্বাসীদের জন্য, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য আল্লাহর বিচার ব্যবস্থাই সবচেয়ে ভালো। এ আয়াতে কারিমায় কত চমৎকারভাবে একজন ইসলামী শাসকের মৌলিক দায়িত্ব বর্ণনা করে দেওয়া হয়েছে। এটি জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ইসলামী শাসক সাম্রাজ্যের সমস্ত ফয়সলা নিজের ইচ্ছায় নয়, রীতিনীতির উপর নয়, বরং আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনে করিমের আলোকে করতে হবে। ইয়াজিদের সাথে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটাই মৌলিক বিরোধ ছিল। ইয়াজিদ ইসলামের সিংহাসনে বসেছিল, সে জবর দখল করেছিল, কিন্তু সে নিজে ছিল ফাসিক। বেনামাজি, মধ্যপায়ী, পাপাচারী, দুশ্চরিত্রবান, আল্লাহর আনুগত্য ছেড়ে শয়তানের অনুসরণকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, আল্লাহ পাকের বিধান পদদলিতকারী, আল্লাহ পাকের হালাল করা জিনিসকে হারাম ও হারাম করা জিনিসকে হালাল ঘোষণাকারী, সুন্নাত পরিবর্তনকারী, সুন্নাত বিরোধী কাজের প্রচলনকারী ছিল। এই পাপিষ্ঠ নিজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ তো করতই না এবং অন্যদেরও সুন্নাত বিরোধী কাজে প্ররোচিত করত। তার হৃদয়ের ঝোঁক ইসলামের দিকে নয় বরং নফসের চাহিদার দিকে ছিল। ইসলামের নূর আসার পর সে আবারও ইসলামী যুগকে জাহিলিয়তের অন্ধকারের দিকে ঠেলে দিতে চাচ্ছিল। এ কারণে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের তার সাথে মতভেদ ছিল। এ কারণেই তিনি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এ কারণে তিনি তার বাইয়াত গ্রহণ করেননি, এ কারণেই তিনি কারবালায় তাশরিফ এনেছিলেন এবং সমাজকে জাহিলিয়তের অন্ধকার থেকে বাঁচাইতে ও ইসলামী নূরে উদ্ভাসিত রাখতে তিনি সকল অত্যাচার সহ্য করেছেন, অবশেষে শাহাদাতের সুধাও পান করে নিলেন। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক স্থানে নিজের এই পরিষ্কার অবস্থান ঘোষণা করেছিলেন। একবার তিনি বসরার কিছু সর্দারের কাছে চিঠি লিখেছিলেন, তাতে বলেছিলেন, আনা আদউকুম ইলা কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি নবিয়হি, হে লোকেরা, আমি হুসাইন তোমাদের আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাতের দিকে আহ্বান করছি। ফা ইন্না সুন্নাতা কদ উমিতাত ওয়া ইন্নাল বিদআতা কদ উহইয়াত, নিশ্চয়ই সুন্নাতকে মেরে ফেলা হচ্ছে এবং বিদআতকে অর্থাৎ জাহিলিয়তের গুমরাহী সমূহকে প্রচলিত করা হচ্ছে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের দিকে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, পথে এক স্থানে তিনি খুতবা দিতে শুরু করলেন, বললেন, হে লোকেরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় যে ব্যক্তি এমন শাসককে দেখে যে অত্যাচার করে, এমন শাসককে দেখে যে আল্লাহ পাকের হারাম করা জিনিসকে হালাল ঘোষণা করে, এমন শাসককে দেখে যে আল্লাহ পাকের অঙ্গীকারকে ভঙ্গ করে, এমন শাসককে দেখে যে সুন্নাতের বিরোধিতা করে, এমন শাসককে দেখে যে মানুষের মধ্যে গুনাহ ও অত্যাচার নিপীড়ন প্রচলিত করে, তাহলে এমন দর্শক যদি এমন অত্যাচারীকে তার মন্দ কাজ থেকে হাত দিয়ে না থাকায়, মুখ দিয়ে না আটকায়, তবে আল্লাহ পাকের উপর হক হইল ওই দর্শককে আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচারীর সাথেই রাখবেন। নাউযুবিল্লাহ, সে কোনো ভুল কাজ করছে না কিন্তু সে তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে না, তাকে থামাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যে দেখছে সব কিছু, ওই দর্শককেও আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে রাখবেন। শুনে রাখো, নিশ্চয়ই এই ইয়াজিদিরা শয়তানের আনুগত্যকে আবশ্যক ধরেছে, আল্লাহর আনুগত্য বর্জন করেছে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়েছে, আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাকের হারাম করা জিনিসকে হালাল এবং হালাল করা জিনিসকে হারাম সাব্যস্ত করেছে। আর আমি এই বিষয়ের সবচেয়ে বেশি হকদার যে এমন অত্যাচারীর সামনে হকের বাণী উচ্চারণ করি। এটি ছিল ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিষ্কার অবস্থান। তিনি বলেছিলেন, ইয়াজিদ জাহিলিয়ত ছড়াচ্ছে, ইসলামের নূর মিটিয়ে দিচ্ছে, শয়তানি কাজের প্রচলন ঘটাতে চাচ্ছে, সমাজকে মুসলিম উম্মাকে কিতাবুল্লাহ থেকে সরিয়ে জাহিলিয়তের অন্ধকারের দিকে ঠেলে দিতে চাচ্ছে। অথচ কোরআনে করিম একজন ইসলামী শাসকের জন্য এই সুস্পষ্ট আইন বলে দিয়েছে যে একজন ইসলামী শাসক শুধুমাত্র কিতাবুল্লাহ অনুযায়ী ফয়সলা করতে পারে, এর বাইরে যেতে পারে না। এই কারণে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাইয়াত গ্রহণ করেন নাই। এটাও বড় সমস্যা হয়ে গেছে যে মানুষ কারবালাকে নিছক একটি প্রথায় পরিণত করে রেখেছে। যখনই মুহররমুল হারাম মাস আসে, আমরা কারবালার ঘটনাকে স্মরণ করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করি, শুধু এতটুকুই। যে অবস্থানের ভিত্তিতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা আনহু এত বড় কুরবানি দিয়েছিলেন, আফসোস সেই অবস্থান আজ আমাদের মাঝে নেই। আফসোস যে জাহেলিয়তের অবস্থান মিটিয়ে দেওয়ার জন্য ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা আনহু কারবালার ধুলোকে রক্তে রঞ্জিত করেছিলেন, এখন সেই অন্ধকারগুলো আমাদের সমাজে মিশে গেছে। জাহিলিয়তের যুগে মদ্যপান সাধারণ ছিল, এই রোগ এখন আমাদের সমাজেও কি পাওয়া যাচ্ছে না? জাহিলিয়তের যুগে ব্যভিচার জিনা সাধারণ ছিল, আমাদের সমাজেও এর প্রবণতা বাড়ছে। বেহায়াপনা জাহিলিয়তের যুগের অনেক বড় দোষ ছিল, এখন এই দোষ আমাদের সমাজে পূর্ণ শক্তির সাথে ছড়িয়ে যাচ্ছে। গালিগালাজ জাহিলিয়তের যুগের অন্ধকার, আমাদের সমাজে তা সাধারণ ব্যাপার হয়ে গেছে। পিতা মাতাকে কষ্ট দেওয়া জাহিলিয়তের যুগের অন্ধকার, আমাদের সমাজেও ওল্ড হাউসের প্রচলন বাড়ছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, বরং আত্মীয়দের সাথে ঝগড়া করা, হিংসা বিদ্বেষের কারণে তাদের সাথে লড়াই করা, জাহিলিয়তের অন্ধকার। আজ কোন ঘরটি এমন রয়েছে যেখানে ঝগড়া নেই? ভাই ভাইয়ের শত্রু, কারো চাচার সাথে বনে না, কেউ বড় চাচার উপর অসন্তুষ্ট, কারো ফুপুর প্রতি ঘৃণা, কেউ খালার উপর বিরক্ত, দুর্বলের উপর সবলের জোর খাটানো, ভয় দেখানো, ধমকানো, দুর্বলের হক আত্মসাৎ করা, জাহিলিয়তের যুগের অন্ধকার। আমাদের সমাজে এটি কোন পর্যায়ে ছেয়ে আছে তা আমরা অনুমান করতে পারি না। গান বাজনা, মিউজিক, সঙ্গীত, এর প্রচার তো এত বেশি বেড়ে গিয়েছে যে মসজিদেও মিউজিক্যাল টিউন শোনা যায়। মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় মিউজিক্যাল টিউন বেড়ে উঠে, এগুলো জাহিলিয়তের যুগের অন্ধকার না তো আর কি। কোনো লজ্জাশীল মানুষ শুনলে তার বিবেক তাকে সাড়া দিবে, এটিও জাহিলিয়তের অন্ধকার। শিশ বাজানো, তালি বাজানো, কথায় কথায় তালি বাজানো জাহিলিয়তের যুগের রীতি। আজ আমাদের কোন এমন মজলিস বা বৈঠক রয়েছে যা তালিমুক্ত? জুয়া খেলা জাহিলিয়তের পদ্ধতি। আমাদের দেশে কত জুয়ার আসর রয়েছে, কত মানুষ জুয়ার চক্করে নিজের ঘর বাড়ি ধ্বংস করে ফেলেছে। বংশীয় আভিজাত্য, বাপ দাদার উপর গর্ব করা, জাহিলিয়তের অন্ধকার। আজ কত মানুষ এমন রয়েছে যারা বংশীয় অহংকারের ভিত্তিতে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দেয়। সুদ, ইন্টারেস্ট, জাহিলিয়তের যুগের অভিশাপ। আজ আমাদের সমাজেও তা প্রচলিত, বরং বাড়ছে, দিন বা দিন বাড়ছে। জাদু টোনা করা জাহিলিয়তের যুগের মন্দ কাজ, আজ ঘরে ঘরে জাদু টোনার সমস্যা বিদ্যমান। সার কথা হইল, জাহিলিয়তের যুগে যে সব মন্দ কাজ হইতো সেগুলোর কোনটি আজ আমাদের সমাজে হচ্ছে না? কোন জিনিসটি বাদ পড়ে গেছে? বরং আমাদের এখানে তো এই জাহিলি প্রথাগুলোকে উন্নতির নাম দেওয়া হয়। সুদকে প্রফিট বলে, হালাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সুদি লেনদেনকে অর্থনীতির উন্নতির মাধ্যম মনে মনে করা হচ্ছে। মদ্যপানকে ফ্যাশনে পরিণত করা হচ্ছে। বেহায়াপনাকে আধুনিকতার নাম দেওয়া হচ্ছে। গুনাহের অন্ধকার মিটিয়ে দেওয়ার জন্য আমাদের নবী, আমাদের প্রফিট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাতি কারবালার ময়দানে নিজের পরিবার পরিজন সহ নিজেকে উৎসর্গ করে দিলেন, এই সব যা এখন আমি বললাম এগুলো থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। আর আজ আমরা এগুলা গুনাহের মধ্যে নিমজ্জিত হচ্ছি, আর ভাবছি নাজাত পাবো, আর ভাবছি মুক্তি পাবো। গালিগালাজ আমার মুখে, গান বাজনা আমার মোবাইলে, পরিবার পরিজনের সাথে সম্পর্ক ছিন্ন আমার সাথে, হারাম কাজ আমি করছি, হারাম আমি খাচ্ছি, বাবা মাকে আমি কষ্ট দিচ্ছি। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা আনহুর যা শিক্ষা ছিল, যা আদর্শ ছিল, যার জন্য একজন ব্যক্তি তার পরিবার পরিজন সহ সব কিছু কুরবান করে দিল এই ইসলামকে বাঁচানোর জন্য, আমাদেরকে পথভ্রষ্টতা থেকে বাঁচানোর জন্য, আজ আমরা সেই কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি। বরং যখন মুহররমুল হারাম মাসের আগমন হয় তখন একদল ঘোল তাবলা নিয়ে নেমে যায়, এটাকে আনন্দ এবং ফুর্তির একটা মাধ্যম বানিয়ে ফেলে।
ঢোল তাবলা ফুর্তির জন্য ইমাম হোসেন রাতি আল্লাহ তালানু কোরবানি দিয়েছেন, আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? ইমামে হুসেন রাদি আল্লাহ তালানহু নিষ্ঠার সাথে শুধু এই কারণে শহীদ হয়েছেন, তিনি শহীদ না হলেও পারতেন নিজের পরিবার পরিজন নিয়ে চলে যেতেন আরেক দিকে, দুনিয়ার আরেক কোনায় গিয়ে থাকতে পারতেন, কেউ তাকে কিছু বলতো না। হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালানহু বলেন যে ইমামে হুসেন রাদি আল্লাহ তালানহু সেই মহান ব্যক্তি, যদি মানুষেরা তার সম্মান ভালোভাবে জেনে যেত তো ইমাম হুসেন রাদি আল্লাহ তালানহুকে কাদের উপর নিয়ে চলতো, জমিনে পা রাখতে দিত না। ইমামে হুসেন রাদি আল্লাহ তালানহুর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামাজকে দীর্ঘ করে দিতেন, সিজদাকে দীর্ঘ করে দিতেন। সিজদারত অবস্থায় ছোট ইমামে হুসেন রাদি আল্লাহ তালানহু যদি প্রিয় নবীর কাদের উপর চড়ে যেত, ওই তিনবার সুবহান রব্বিল আলাকে প্রিয় নবী যে কতবার পড়তেন সিজদার মধ্যে বাড়িয়ে দিতেন, কিন্তু ইমাম হুসেনের জন্য কষ্ট না হয়। সেই ইমামে হুসেন রাদি আল্লাহ তালানহু সিজদার মধ্যে নিজের গলা কেটে দিলেন। শুধু কারবালার সময় আশুরার দিন ইমাম হুসেন রাদি আল্লাহ তালানহুকে স্মরণ করলে হবে না, স্মরণ তো অবশ্যই করতে হবে, কারণ আহলে বাইতের মহব্বত ইমানের অঙ্গ, ইমানের অংশ, কিন্তু শুধু স্মরণ করলে হবে না, তার আদর্শকে অনুসরণ করতে হবে, নিজেকে গুনাহ থেকে বাঁচাতে হবে, খারাপ কাজ থেকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আশুরার ওসিলায়, ইমাম হুসেন রাদি আল্লাহ তালানহুর ওসিলায় যেন নেককার বানিয়ে দেয়, আমরা যেন ইমাম হুসেন রাদি আল্লাহ তালানহুর আদর্শকে অনুসরণ করতে পারি। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
করি যেন এমন আমল, রাখিও জান্নাতে মোরে শুধু তোমার।